जय निताय, जय गौर, जय श्रीराध। आमरा श्री श्री दामोदर व्रत के उपलक्ष्य कर नित्य प्रति श्रवण कर आसछी श्री श्रील श्री सनातन गोस्वामी प्रभुपादे विरचित श्री श्री बृहद भागवतामृत। आमरा श्रवण करछी श्री गोप कुमार चरित्र। तो आमरा এই গোপ কুমারের চরিত্র প্রসঙ্গে আজ পর্যন্ত যতটুকু শ্রবণ করেছি তার সারাংশ শ্রবণ করেই আমরা পাঠের স্থানে পৌঁছাব। গোপ কুমারের চরিত্রের পূর্বে কামাখ্যা মায়ের এক ভক্ত ছিলেন, এক ব্রাহ্মণ। সে অর্থের লোভে মা কামাখ্যার উপাসনা করতেন, লোভী ব্রাহ্মণ। মা কামাখ্যা দেবী, তিনি তো পরম বৈষ্ণবী, তিনি সেই ব্রাহ্মণকে দশ অক্ষর গোপাল মন্ত্র প্রদান করলেন, বললেন, হে বৎস, তুমি এই মন্ত্র জপ করো, দেখবে তোমার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। জপ করতে করতে তার সংসারে বিরক্ত এলো, সংসার ছেড়ে দিল। সংসার ছেড়ে দিয়ে সে ভ্রমণ করতে লাগল, গঙ্গাসাগরে গিয়ে উপনীত হল। সেখানে বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে মিশলেন, নানা মুনি নানা মত। তারপরে সেখান থেকে তিনি ঘুরতে ঘুরতে চলে এলেন কাশীতে। সেখানে অহম ব্রহ্মাস্মি এই সমস্ত সন্ন্যাসীদের সঙ্গে মিশে তার ইচ্ছা হলো কি সে সন্ন্যাস গ্রহণ করবে। যখন সন্ন্যাস নেওয়ার জন্য সংকল্প করলেন মনে মনে, সেখানে মহাদেব ভগবান এবং কামাখ্যা মাতা উভয়ের স্বপ্নাদেশ করলেন, ওরে মূর্খ, এই সন্ন্যাসে তোর কোনো কাজ নেই, তোকে তো গোপাল মন্ত্র দেওয়া হয়েছে, তুই আজই চলে যা বৃন্দাবন। ভগবান মহাদেব এবং কামাখ্যা মায়ের স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে তিনি মথুরার উদ্দেশ্যে রওনা দিলেন। মথুরার উদ্দেশ্যে রওনা দিলে প্রথমে ত্রিবেণী সঙ্গম পড়ে, কাশীর পরে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমে এলেন, দেখছেন সেখানে অনেক ব্রাহ্মণ, অনেক ভক্ত, অনেক সাধু সন্তেরা সন্ন্যাসীরা তারা কল্পবাস করছে। এক মাস, মাঘ মাসে কল্পবাস হয়, এখনো হয়। সেখানে প্রত্যেকের পৃথক পৃথক উপাসনা দেখে সে অবাক, কোনো কোনো ভক্তেরা জপ করছেন, কোনো ভক্তেরা ধ্যানস্থ হয়ে আছেন, কোনো ভক্ত রোদন করছেন, কোনো ভক্ত কীর্তন করছেন, অনেক ভক্ত মিলে সংকীর্তন করছে, কেঁদে কেঁদে কীর্তন করছে। সেই ব্রাহ্মণ তাদেরকে জিজ্ঞাসা করলেন, আরে ভাই, তোমাদের কি কোনো ভীমরতি ধরেছে? তোমরা দেখি কেউ কীর্তন করছো, কেউ রোদন করছো, কেউ আবার ঢাক ঢোল পিটিয়ে মৃদঙ্গ বাজিয়ে সব কীর্তন করছো, কি ব্যাপার? অনেক রকম ভক্ত থাকে, তারা বলছে এটা পাগল, যারা শান্ত চিত্তের সাধু তারা বললেন, আরে বালক, হে ব্রাহ্মণ, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার একটু জ্ঞান কম আছে। দেখো, সাধুদের এইভাবে সম্বোধন করতে নেই। আচ্ছা, আমার তাহলে ভুল হয়েছে। ব্রাহ্মণ সরল ছিলেন, আমার ভুল হয়েছে এটা, তাহলে বলুন আমার কি বলা উচিত ছিল, আপনারা কোন দেবতার উপাসনা করছেন আমাকে কৃপা করে একটু বলুন। কেউ ভগবান রামচন্দ্রের পূজা করছেন, কেউ নৃসিংহদেবের পূজা করছেন, কেউ শ্রীমন নারায়ণের পূজা করছেন, কেউ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছেন। অকস্মাৎ বলছেন, আচ্ছা আপনাদের সেই ঠাকুরের দর্শন কি আমি পেতে পারি? বলছেন, হ্যাঁ পেতে পার। সব ঠাকুর দর্শন করলেন, ভগবানের বিচিত্র অবতার রামচন্দ্র ভগবান, তিনি তীর ধনুষ নিয়ে রেখেছেন, ভগবান শ্রীমন নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী, ভগবান নৃসিংহদেব, তিনি না নর না সিংহ, বড় বিচিত্র। তখন ভাবছে, আমি তো স্বপ্নের মধ্যেও গোপালকে দর্শন করেছি, সুতরাং আমার ভগবান তো সাধারণ মানবের মতন, তাহলে তো আমার মনে হচ্ছে যে কিছু তারতম্য আছে। আমার ভগবান তো সাধারণ বালকের মতন, মানুষের মতন, আর এনাদের ভগবানদের দেখছি তারা অদ্ভুত বিচিত্র রূপ। না, তাহলে বোধ হয় আমার ভগবান সঠিক ভগবান নয়। আবার স্বপ্নাদেশ প্রাপ্ত হলে বলছেন, ওরে মূর্খ, যা তুই বৃন্দাবনে চলে যা। সেখান থেকে তিনি বৃন্দাবনের পথে চলে এলেন। বৃন্দাবনে এসে তিনি বিশ্রাম তীর্থে, অর্থাৎ বিশ্রাম ঘাটে তিনি স্নানাদি করলেন। করার পর গিরি গোবর্ধন ব্রজের বিভিন্ন প্রান্তে প্রান্তে ভ্রমণ করতে করতে তিনি কেশীঘাটে গিয়ে উপস্থিত হলেন। কেশীঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে তিনি বড় আনন্দ অনুভব করছেন, কারণ এটা তো চিন্ময় ধাম, ব্রজভূমি চিন্ময় ভূমি, খুব আনন্দ হচ্ছে। ওই কেশীঘাটের কিছুটা দূর থেকে এক রোদনধ্বনি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কেউ কীর্তন করে প্রেমের বিহ্বল হয়ে রোদন করছে। এই বিপ্র তখন ভাবছে, কে রোদন করে, কে বা রোদন করে, কে বা কীর্তন করে। অন্বেষণ করতে করতে তিনি গিয়ে দেখছেন একটি কুঞ্জ, ভজন কুটির, কর্মকুটি। সেই কর্মকুটিরের মধ্যে প্রবেশ করে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের মতনই এক বালক বসে তিনি প্রভুর নাম কীর্তন করছেন, আর প্রেমাশ্রু তার বয়ে চলেছে, রোদন করছিল। এই গোপকুমারও কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় কৃষ্ণের মতনই দেখতে। ব্রাহ্মণ প্রথমে ভাবল, এ তো আমি স্বপ্নের মধ্যে যে আমার কৃষ্ণকে আমি দেখেছি, সেই কৃষ্ণই তো এই, সুতরাং ইনি আমার ভগবান। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, হে ভগবান, তুমি আমার প্রতি কৃপা করেছ, দয়া করেছ, সেই জন্যই তুমি আমাকে দর্শন দিয়েছ, আমাকে কৃতার্থ করেছ। গোপকুমার ব্রাহ্মণকে তুলে ধরে নিজের বক্ষে লাগিয়ে আলিঙ্গন দান করলেন এবং বললেন, দেখো আমি কিন্তু শ্রীকৃষ্ণ নই, আমি শ্রীকৃষ্ণের একজন দাস। বলছে, না না, তুমি তো আমার শ্রীকৃষ্ণ। বলছে, না, আমি শ্রীকৃষ্ণের দাস, শ্রীকৃষ্ণের সখা। আচ্ছা, সেটা কি করে সম্ভব? আমি তো স্বপ্নে যেমন দেখেছি তুমিও দেখতে ঠিক তদ্বৎ, ঠিক সেই রকম। বলছেন, না, আমি তোমার ইতিহাস বলি। আমাকে শ্রীমতী রাধারানী জিউ আমাকে বলে গিয়েছেন, তুমি কামাখ্যার ব্রাহ্মণ, ধনদেবে কামাখ্যা মায়ের উপাসনা করতে, মা তোমার প্রতি পরম সন্তুষ্ট হয়ে তোমার বিষয় বাসনাকে নষ্ট করার জন্য তোমাকে গোপাল মন্ত্র দিয়েছে। তুমি সেই গোপাল মন্ত্র জপ প্রভাবে সংসার ত্যাগ করে তুমি গঙ্গাসাগর, ত্রিবেণী সঙ্গম অর্থাৎ প্রয়াগ, তারপর মথুরা হয়ে তুমি আমার কাছে এসে, তো এটা সত্য কি না? তা বলছেন, হ্যাঁ, এ তো সত্যই। বলছেন, এগুলি সব রাধারানী আমাকে জানিয়েছেন শ্রীকৃষ্ণের ইচ্ছায়। তুমি আমার কাছে এখন থাকবে, যথাসময়ে প্রভু তুমি দর্শনও পাবে। তখন সেই অর্থলোভী ব্রাহ্মণ তিনি বলছেন, হে প্রিয় গোপকুমার, আমার তো কোনো জ্ঞানগম্যই নেই। যে অর্থকে প্রকৃত সাধু সন্তেরা বিষয়কে পরিত্যাগ করেন, প্রকৃত সাধু সন্তেরা, আর আমি সেই বিষয়ে আকাঙ্ক্ষা করে কামাখ্যা মায়ের উপাসনা করতাম, মা কৃপা করে আমাকে গোপাল মন্ত্রে দীক্ষিত করে এই আজ পর্যন্ত আমি আপনার সান্নিধ্যত্ব লাভ করলাম। হে প্রিয় গোপকুমার, সাধ্য সাধন কি? এই জপে নিষ্ঠাই বা কেমন করে হবে? আর আমার তো কোনো জ্ঞানগম্যই নেই, আমি এক অর্থলোভী ব্রাহ্মণ ছিলাম। সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে আমাকে কিঞ্চিত যদি তুমি আমায় জ্ঞান প্রদান করতে, তাহলে আমি কিছু জানতে পারতাম, আমি তো কিছুই জানি না। গোপকুমার ভাবলেন, আমি এই ব্রাহ্মণকে কি বলি, কেমনভাবে বোঝাই, কোন সিদ্ধান্ত দিয়ে বোঝাই? তখন তিনি নারদজির কথা মনে পড়ছে। ভগবান বেদব্যাস প্রশ্ন করেছিলেন, হে নারদজি, শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করে কারোর পরম মঙ্গল হয়েছে, এমন দুই একজনের উদাহরণ আমাকে দিতে পারেন কি আপনি? নারদজি বলেছিলেন, কেন, আমি তো তার সাক্ষাৎ প্রমাণ। এই কথা মনে পড়ল। গোপকুমার স্বীয় নিজ চরিত্র বর্ণন করতে লাগলেন। বলছেন, হে ব্রাহ্মণ, তুমি আমার চরিত্র শ্রবণ করো, তাহলে তুমি তোমার সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে। এখানে আচার্যপাদ শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ বলছেন, নিজের মুখে নিজের চরিত্র কীর্তন করা, নিজের মহিমা, নিজের বৈভব ব্যক্ত করা, এটা অপরাধজনক। কিন্তু কারোর যদি অনেক মঙ্গল হয়, সেক্ষেত্রে পাত্র হিসাবে বলা যেতে পারে। আপন ভজন কথা না কহিবে যথাতথ, যে কোনো জায়গায় নিজের সম্পর্কে বলা যায় না। তবে হ্যাঁ, নিজের অতি প্রিয়জন যারা তাদেরকে বললেও বলা যায়। সেটা ভেবে তিনি তার চরিত্র বর্ণন করতে লাগলেন। গোপ কুমার স্বীয় চরিত্র বর্ণন আরম্ভ করলেন। আমরা তা শ্রবণ করেছি, আমরা কেবল দিগ্দর্শন করছি। বলছেন, আমি এই ব্রজমণ্ডলে বিচরণ করতাম, আমি রাখা সমস্ত গাভীদের নিয়ে বন থেকে বনান্তরে বিচরণ করতাম, এই গোবর্ধনেই আমার জন্ম এক বৈশ্য পরিবারে। আমার সাথে আমার সখারাও থাকত, আমরা দেখতাম এই বনরাজিতে এই ব্রজবনে একজন মহাত্মা, তিনি কখন কখনো যে কীর্তন করতেন, আবার কখনো রোদন করতেন, আবার কখনো পড়ে থাকতেন ভূমিতলে, তার মুখের লালা শ্লেষ্মা চক্ষুর জল এত পরিমাত্রায় হয়ে যেত যে বেশ খানিকটা জায়গা সেটা কাদা কাদা হয়ে যেত। আমরা কখনো কখনো দেখে ভাবতাম এবার কেমন পাগল সাধু নাকি, হয়তো কোনো পাগল সাধুই হবে, এইরকম ভাবতাম। এইভাবে বহুবার এই দিব্য সাধুর দর্শন আমরা পাই। অকস্মাৎ ভ্রমণ করতে করতে যমুনার তীরে এই মহাত্মা, তিনি ভাবের আবেগে ছিলেন, রোদন করছিলেন, প্রভুর নাম কীর্তন করছিলেন, আমাকে একাকী পেয়ে বললেন, হে গোপ বালক, তুমি যমুনায় স্নান করে এসে আমার থেকে দীক্ষা গ্রহণ করবে। আমি যমুনায় স্নান করলে তিনি আমায় অষ্টদশক্ষর মন্ত্র প্রদান করে তিনি কোথায় যেন অন্তরিত হলেন আর বললেন, হে বৎস, তুমি এই মন্ত্র জপ করলে সমস্ত প্রকার মনের অভিলাষের থেকেও আরো অনেক অনেক কিছু তুমি প্রাপ্ত হবে। আমি তখন ধীরে ধীরে এই জয়ন্ত নামক বিপ্রের নিকট থেকে মন্ত্র প্রাপ্ত হলাম, জপ প্রভাবে আমার চিত্তশুদ্ধি হলো, চিত্তশুদ্ধি হলে আমার বৈরাগ্য হলো। আমি তখন ভ্রমণ করতে করতে জাহ্নবী তটে মানে গঙ্গার তটে একজন ব্রাহ্মণকে দেখলাম, তিনি সেবা করছে, সেই সাথে সাথে কিছু বৈষ্ণব সেবাও করলেন, ব্রাহ্মণ সেবাও করলেন। তার ভক্তি দেখে আমি খুব আনন্দিত হলাম। আনন্দিত হলে আমার সেই ব্রাহ্মণকে খুবই ভালো লাগলো। অকস্মাৎ দেখলাম সেই ব্রাহ্মণ, তার একটি কাঠের পেটিকা ছিল বাষ্প, তার মধ্যে তার শ্রী শালগ্রামজিকে তার মধ্যে রেখে তিনি বন্ধ করে দিলেন, চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মানে গোপ কুমার, হে ব্রাহ্মণ, আপনি এ কি করছেন, আপনি প্রভুকে এই কাঠের বাস্কের মধ্যে বন্ধ করে দিলেন, প্রভু নিঃশ্বাস কেমন করে নেবেন? না না, এটা আপনি ঠিক করলেন না। ব্রাহ্মণ তখন সন্তুষ্ট হয়ে এই গোপ বালক মানে গোপ কুমারকে বলছেন, দেখো গোপ বালক, আমার কোনো অর্থকড়িও নেই যে প্রভুকে সুন্দরভাবে সেবা করব, আমার যতটুকু গচ্ছিত অর্থ ছিল আমি কোনো প্রকারে প্রভুর সেবা আদি করার পর তা ব্রাহ্মণ সাধুসন্তদের সেবায় লাগিয়ে দিয়েছি, তবে তোমার এই সরলতার প্রতি আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি খুব সরল। দেখো, তোমাকে যদি সত্য সত্যই ভগবানের সেবানিষ্ঠা দর্শন করতে হয়, তাহলে তুমি অনতি দূরে একজন মহারাজ মানে রাজা আছে, তুমি সেই রাজার নিকটে গিয়ে দেখো তাদের সেবানিষ্ঠ। গোপকুমার সেখান থেকে তৎক্ষণাৎ সেই রাজার রাজমন্দিরে গিয়ে উপস্থিত হলেন। রাজমন্দিরে গিয়ে তিনি দেখছেন বিশাল শ্রীমূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী সাক্ষাৎ শ্রীমান নারায়ণ শ্রীমূর্তি, আর তার যে বেশভূষা অলঙ্কার একেবারে মহারাজসী, যেমন সেবা হওয়ার প্রয়োজন। দেখে গোপকুমার গদগদ হয়ে গেল। সামনেই নাট মন্দির, নাট মন্দিরের সমস্ত ভক্তেরা তারা উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন বিবিধ বাদ্যযন্ত্রের মাধ্যমে। ভগবান শ্রীমান নারায়ণ শ্রীমূর্তি এমনভাবে তাকিয়ে আছেন যেন অপলক দৃষ্টিতে সমস্ত ভক্তগণের প্রতি কৃপা করছে। সেখানে তাদের সেই সেবা পরিপাটি দেখে আমি খুব সন্তুষ্ট হলাম, এবং সেখানকার রাজা আমাকে দেখে খুব সন্তুষ্ট হয়ে বললেন, হে গোপ বালক, তুমি সারাটা জীবনই এখানেই থেকে যাও। আমি বেশ কিছুদিন সেখানে থাকলাম, থাকতে থাকতে আমার ইচ্ছা হলো যে আমি যদি রাজা হতে পারতাম তাহলে তো আমি মহারাজ যেভাবে সেবা করছে আমি ঠিক তদনুরূপ সেবা করতে পারতাম। কিছুদিন পর মহারাজের যখন প্রাণ ত্যাগ হলো তখন তার জ্যেষ্ঠ পুত্র ছিল, তাকে রাজা হওয়ার জন্য বললেন, কিন্তু তিনি রাজা হতে চাইলেন না। জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে, তিনি সাধু হয়ে গিয়েছিলেন, বললেন না আমি রাজা হব না। এটা মহারাজ আগেও জানতেন না, তাই গোপকুমারকে জ্যেষ্ঠ পুত্র হিসাবেই মান্যতা প্রদান করেছিলেন। অন্যান্য মন্ত্রীরা এবং তার রাজার অন্য অন্য কনিষ্ঠ পুত্রেরা তারা গোপকুমারকে রাজা হওয়ার জন্য অনুমোদন করলেন। গোপকুমার রাজা হলেন, মহারাজসিকভাবে আগের রাজার থেকেও আরো অনেক সুন্দরভাবে ভগবানের সেবা, ভক্তদের সেবা ইত্যাদি করতে লাগলো। বহুকাল থাকে গোপকুমার বহুদিন থেকে থাকতে থাকতে তার মনের মধ্যে আরেকটি ভাবের উদয় হল, কি ভাব, চেনাই যে প্রসাদ স্পর্শ আদি দোষ এটা কেন। আর সাথে সাথে কিন্তু এই বৃন্দাবনের চিন্তা আর গুরু প্রদত্ত মন্ত্র সে জপ করেই চলেছিল। অকস্মাৎ কিছু সাধুরা এলেন, তারা তাদেরকে বললেন যে প্রসাদে স্পর্শ দোষ যে সবাই মানে, ব্রাহ্মণেরা বলে ওই প্রসাদ ও কেন স্পর্শ করেছে আমি পাব না। কোন সাধু বলেন ও তো গৃহস্থ লোক, কেন স্পর্শ করেছেন প্রসাদ আমি পাব না। তখন সেই সাধুরা বললেন, তাহলে হে গোপকুমার তোমাকে জগন্নাথ ক্ষেত্রে যেতে হবে, জগন্নাথ ক্ষেত্রে গেলে সেখানে এই যে কোনো কেউ স্পর্শ করুক তাতে কোনো দোষ নেই। তখন তিনি রাজমুকুট রাজপুত্রদের সমর্পণ করে দিয়ে তিনি চললেন পুরুষোত্তম ক্ষেত্রে। পুরুষোত্তম ক্ষেত্রে গিয়েও তিনি মহা আনন্দে থাকতে লাগলেন, থাকতে থাকতে তার মনে ইচ্ছা হলো যে আমি যদি জগন্নাথের রাজা হতাম তাহলে আমি আর সেবা থেকে বঞ্চিত হতাম না। অনেক বিস্তারিত আমি সংক্ষেপে বলছি। সেখানেও তিনি কিছুদিন বহুকাল জগন্নাথ ক্ষেত্রে থাকলেন। জগন্নাথ ক্ষেত্রে থাকলেও কিন্তু এই ব্রজের চিন্তা ছাড়তে পারেনি। সে ব্রজের চিন্তা যখন ভীষণ ভীষণ ভাবে মনে পড়ত, যমুনার কথা মনে পড়লে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যমুনা মনে করতেন, অনেক অনেক গিরি আছে পাহাড় পর্বত সেগুলিকে দেখে গিরিরাজ গোবর্ধন মনে করতেন, উড়িষ্যায় অনেক বনপ্রদেশ আছে সেগুলিকে দেখে বৃন্দাবন মনে করতেন, শ্রীমান চৈতন্য মহাপ্রভু এমনই করতেন। অকস্মাৎ শ্রীক্ষেত্রে রাজার মৃত্যু হলে পর জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন যে গোপকুমার নামক যে ব্রজ বাবু রয়েছে তাকে রাজা হন। তিনি রাজাও বলেন মন্ত্র জপের প্রভাবে। জগন্নাথ দেবের রাজা হয়ে গোপকুমার বহুকাল মহারাজসিকভাবে জগন্নাথ দেবের সেবা পরিপাঠ ইত্যাদি সমস্ত কিছু দেখেছেন। তারপরেও তার যেন জগন্নাথ ক্ষেত্রে তিনি থাকলেও তার মনে পড়ত এই ব্রজের কথা। একদা জগন্নাথ দেব তিনি তার চিত্তের অপ্রসন্নতার জন্য স্বপ্নাদেশ করলেন। জগন্নাথ দেব স্বপ্নাদেশে বলছেন, হে গোপকুমার, তুমি আমার অনেক প্রিয় ভক্ত, তুমি আমার বন্ধু, দেখো তোমার এই দোদুল্যমান মন এটা ঠিক নয়, তোমার এই অপ্রসন্নতার কারণ তো এটাই। তুমি একবার ভাবো আমি জগন্নাথে থাকবো না একবার ব্রজে যাব। দেখো সেই যে ব্রজধাম মধুপুরী সেটা তো আমার জন্মভূমি, আমার ওই জন্মভূমি আমার কাছে যেমন প্রিয় তৎপর এই পুরুষোত্তম ক্ষেত্র আমার কাছে অতি প্রিয়। দেখো মহিমায় দুটোর মধ্যে কোনো অংশে কোনোটা কম নয়। তোমার যখন ব্রজের কথা মনে পড়ছে তুমি ব্রজে ফিরে যাও, তাহলে দেখবে তোমার মনের মধ্যে আর কোনো অশান্তি থাকবে না। পুনরায় ঈশ্বর আদেশে তিনি মথুরায় আগমন করলেন। মথুরায় আগমন করার পর তিনি গোপকুমার তিনি জপ করতে লাগলেন গুরুদেবের দিব্য মন্ত্র। গুরুদেব মাঝে দর্শন দিলেন, জগন্নাথ ক্ষেত্রেও দিয়েছিলেন দুবার, ব্রজে সে দর্শন দিলেন আর বলছেন, দেখো তুমি এই দিব্য মন্ত্র জপ করে মনের যা ইচ্ছা সেই ইচ্ছাতে তুমি কিছু সব কিছু পেয়ে যাবে। গোপকুমার তখন ভাবলেন, আমি শুনেছি স্বর্গের ইন্দ্র সে সব থেকে অনেক ভাগ্যবান, কেন সেখানে উপেন্দ্র রয়েছে, উপেন্দ্র মানে বামনদেব, বামনদেবের সাক্ষাৎ সেবা করে থাকেন। তিনি মন্ত্র জপ করতে লাগলেন, অকস্মাৎ স্বর্গ থেকে দিব্য বিমান এলো, বিমান করে তিনি স্বর্গে গেলেন। স্বর্গে গেলে সেখানে দেখলেন ইন্দ্র বামনদেবের কি প্রকারভাবে সেবা করেন। বামনদেব তিনি গোপকুমারকে অনেক সম্বোধন করে প্রীতির সঙ্গে নিজের কাছে ডেকে কথা বলতেন। তার একবার ইচ্ছা হলো যে আমি যদি স্বর্গের রাজা হতাম। অকস্মাৎ দুর্ঘটনা বশত দেবরাজ ইন্দ্র কোন ঋষি পত্নীকে দূষিত করল, সে তখন পলায়ন করল। তখন গোপকুমার স্বর্গের ইন্দ্র হলেন বহুকাল। বহুকাল থাকার পরে সেখানেও তার মন ভালো লাগত না, কারণ বামনদেবকে সর্বদা দর্শন পাওয়া যেত না। কিছু ঋষিদের কথায় তিনি মন্ত্র জপ করলে তিনি মহর্লোকে গমন করলেন, সেখানে ভগবানের সেবা প্রাপ্তি হলেন, সেখানেও শান্তি হল না। তিনি সেখান থেকে তপলোকে গমন করলেন, তপলোকেও প্রভুর দর্শন হয়, কিন্তু যতক্ষণ হবন ক্রিয়াদি হয় তখনই প্রভুর দর্শন হয়ে থাকে। হবন শেষ, রাত্রে তো হবন হয় না, প্রভু দর্শন তখন হয় না। অকস্মাৎ চতুর্ষণ মহামুনি চতুষ্টয়ের আগমন হল তপলোক। চতুষ্ষণ ব্রহ্মাজির মহিমা বর্ণন করলেন, বলছেন তুমি সত্যলোকে যাও, সেখানে গেলে তুমি দেখবে সেখানে ভগবান সাক্ষাতে বিদ্যমান। এখানে সিদ্ধান্তের কথা হচ্ছে ব্রহ্মাজি দুই প্রকার। এক প্রকার ব্রহ্মা হচ্ছে কি, যারা তপস্যা করে মনুষ্যই তপস্যা প্রভাবে তিনি ব্রহ্মত্ব মানে ব্রহ্মত্ব প্রাপ্তি হন। যখন ব্রহ্মলোকে সেই প্রকার যোগ্য তপস্বী না থাকেন, তখন ভগবান শ্রীমান নারায়ণই তিনি ব্রহ্মারূপে থাকেন, অর্থাৎ তিনি সাক্ষাৎ ভগবানই ব্রহ্মারূপে থাকেন। চতুষ্ষণের কথা শ্রবণ করে তিনি সত্যলোকে গমন করার জন্য তপলোকের বনে তিনি গোপাল মন্ত্র জপ করতে লাগলেন। অকস্মাৎ তিনি মন্ত্রশক্তির প্রভাবে সত্যলোকে পৌঁছে গিয়েছিলেন, সেখানে গিয়ে বহুকাল থাকলেন। থেকে তিনি ভাবছেন আমি যদি ব্রহ্মা হতে পারতাম, দেখুন মন্ত্র জপের কেমন প্রভাব। অকস্মাৎ ব্রহ্মাজি কৌতুকবশত সমুদ্রের যে ফেনা থাকে, যখন তা স্পর্শ করল সঙ্গে সঙ্গে সেখান থেকে এক বিকট অসুর প্রকট হল। ব্রহ্মাজি ভয়ে পালিয়ে চলে গেল, বললো না এই অসুর আমাকে বাঁচতে দেবে না, আমাকে ঠিক মেরে দেবে। যদিও ভগবান তৎক্ষণাৎ তাকে বিনাশ করেছিলেন, কিন্তু ব্রহ্মাজি আর ফিরে এলেন না। তখন ভগবান কি করলেন, গোপ কুমারকে ব্রহ্মা পদ প্রাপ্ত করলেন, প্রাপ্ত করিয়ে দিলেন যে তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্মা হই। বহুকাল সেখানে থাকলেন, সেখানে সমস্ত বেদ ইতিহাস পুরাণ আদি তারা ব্রহ্মাজির স্তব স্তুতি করতে লাগল। ব্রহ্মা গোপ কুমার ব্রহ্মা হয়েছেন, তিনি বলছেন যে হে শ্রুতিগণ, হে বেদগণ, আপনারা আমাকে উপদেশ করুন যে কোন ধর্ম সব থেকে উপরে সর্বশ্রেষ্ঠ। শ্রুতিগণ বললেন মুক্তি একমাত্র শ্রেষ্ঠ, কিছু কিছু শাস্ত্রগণ শ্রীমৎ ভাগবত আদি তারা বললেন না, সব থেকে ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, ভক্তি না থাকলে তাদের মুক্তি হয় না, অতএব ভক্তি শ্রেষ্ঠ। মুক্তির জন্য মুক্তির একটি দল হল, ভক্তির আরেকটি দল, দুই দলে পরস্পর দ্বন্দ্ব। অন্তিমে শ্রীমৎ ভাগবত আদি গোপ কুমারকে উপদেশ করলেন যে একমাত্র ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ, ভক্তি সেই ভক্তি প্রাপ্ত হওয়ার জন্য একমাত্র ভৌম বৃন্দাবন শ্রেষ্ঠ। বৈকুণ্ঠের কথাও বললেন, কিন্তু বৈকুণ্ঠ সর্বোপরি, কিন্তু তারও উপরই হচ্ছে এই ভৌম বৃন্দাবন, এই পৃথিবীতে যে বৃন্দাবন সেটি শ্রেষ্ঠ। গোপ কুমার তিনি ব্রহ্মপদ পরিত্যাগ করে এই ব্রজের, এই ব্রজে এসে তিনি মন্ত্র জপ করতে করতে প্রভুর দর্শন প্রাপ্ত হলেন। প্রভুর দর্শন প্রাপ্ত হয়ে দর্শন লাভ করে তিনি প্রেমমূর্ছা হলেন এবং প্রভুর গুণগ্রাম কীর্তন করতে করতে তিনি একেবারে বিভোর হয়ে যেতেন। কিন্তু তার মনে পড়ল যে চতুষ্পাণ আরো বলেছিলেন যে সর্বপ্রতি সর্বোপরি বৈকুণ্ঠ ধাম, সেই বৈকুণ্ঠ ধামের মহিমা অন্য কারোর সঙ্গেই করা সম্ভব নয়। সেই বৈকুণ্ঠের থেকে আর এত বৈভব সম্পন্ন স্থান আর দ্বিতীয় নেই। বৈকুণ্ঠের মহিমা কেউ কখনো বর্ণন করেও সমাপ্ত করতে পারে। অকস্মাৎ তার ব্রজে বসেই বৈকুণ্ঠের কথা মনে পড়তে লাগলো, চতুষ্পাণ যা যা বলেছিলেন। তিনি এই ব্রজে বসে গোপাল মন্ত্র জপ প্রভাবে অকস্মাৎ তিনি বৈকুণ্ঠে গেলেন পার্শ্বদের সাথে। বৈকুণ্ঠে যারা যায় তাদের বিষ্ণু সারূপ্য গতি প্রাপ্ত হয়, শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর হস্ত বিশিষ্ট। পথে যেতে যেতে বিমান মার্গে স্বর্গ মুক্তিলোক ইত্যাদি চলে যাচ্ছেন, তিনি সেই সমস্ত মুক্তিলোক স্বর্গাদিকে তুচ্ছ বোধ মনে করলেন। বিষ্ণু পার্ষদরা বললেন, গোপকুমার যদিও তোমার শরীর সিদ্ধ হয়েছে, প্রপঞ্চের অন্তর্গত নয়, তোমার শরীর অলৌকিক, সুতরাং তুমি নারায়ণের স্বরূপ গ্রহণ করো। বলছেন না, নারায়ণের স্বরূপ আমি গ্রহণ করব। মনে মনে ভাবছেন, আমি তো কৃষ্ণ ভক্ত, নারায়ণের স্বরূপ গ্রহণ করি কি করে। সেই অবস্থাতেই তিনি পৌঁছালেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের শোভা বর্ণন করেছেন বিশাল। আমরা তো খুব সংক্ষেপ আকারে যে এক মাস যাবৎ আমরা যে পাঠগুলিকে শুনেছি সেগুলো মানে একবার পুনরুক্তি হচ্ছে। বৈকুণ্ঠে গিয়ে তিনি সেখানেও অতৃপ্তি লাভ করলেন। কেন? যে এই ব্রজের শ্রীকৃষ্ণ তিনি তো ভক্তদের আলিঙ্গন করেন, চুম্বন করেন। নারায়ণ ভগবান শ্রীবিষ্ণু তিনি মহা ঐশ্বর্যের ভগবান, তিনি এগুলি করেন না, সেখানকার শিষ্টাচারের মধ্যে সেগুলো নয়। এটা তার মধ্যে যেন একটু অতৃপ্তি বোধ মনে হল। তখন শ্রীমান নারায়ণ এবং মা লক্ষ্মী তারা উভয়ে রাধা কৃষ্ণের রূপ ধারণ করতেন গোপকুমারের মনকে ভালো রাখার জন্য। কিন্তু সেটাও যখন তাদের সেই লীলা শেষ হতো, আবার যখন বিষ্ণু এবং মা লক্ষ্মী রূপে প্রকাশ হতেন, তখন তার মন আবার খারাপ লাগত। এইভাবে বহুকাল সেখানে থাকলেন। কখনো কখনো শ্রীমান নারায়ণ বৈকুণ্ঠ থেকে ভক্তদের ইচ্ছা পরিপূরণার্থে অন্য কোথাও চলে যান, তখন শ্রী বৈকুণ্ঠে ভগবানের দর্শন হয় না, তখন তিনি বিলাপ করতে থাকেন। অতৃপ্তি অভাব, অতৃপ্তির অভাব। আর সর্বদাই তিনি গুরুদেবের প্রদত্ত গোপাল মন্ত্র জপ করতে, গোপাল মন্ত্র জপ করতে করতে তার বৈকুণ্ঠেও আর ভালো লাগত না। বৈকুণ্ঠের থেকে আর এত বিশেষ মহিমান্বিত ধাম তো বিরল, অকস্মাৎ নারদের দর্শন লাভ। নারদজি তিনি প্রতিটি জীবের মনের খবর তিনি জানেন। তিনি নারদের নিকট থেকে তত্ত্ব সিদ্ধান্ত শ্রবণ করলেন। নারদজি বললেন, দেখো এই বৈকুণ্ঠের মহিমা কোনো অবস্থাতেই ন্যূন নয়, কিন্তু তুমি তো ব্রজরসিক, ব্রজের ভক্ত, সুতরাং তোমার এখানেও ভালো লাগবে। শোনো, আমি তোমায় কিছু গোপন কথা বলি। চতুর্দিকে দেবর্ষী নারদ একবার দেখে নিলেন। দেবর্ষী নারদ খুব বুদ্ধিমান কি না, দেখলেন আমি বৈকুণ্ঠে বসে যদি ব্রজের মহিমা বর্ণন করি তাহলে বৈকুণ্ঠের মহিমাটা একটু খর্ব হয়, ক্ষুণ্ণ হয়, তাই চতুর্দিকে দেখে নিলেন, কেউ নেই তো। তখন তিনি তত্ত্বকথা বলতে লাগলেন। বলছেন, দেখো এই বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরাপুরী গোলোক এগুলি একটি দেশ বিশেষ, কিন্তু তার মধ্যে আবার পার্ট পার্ট করা আছে, ভাগ ভাগ করা আছে। তবে দেখো এখন তো শ্রীবিষ্ণু এখানে নেই, তিনি যে কবে ফিরে আসবেন তারও কোনো ঠিক নেই। সুতরাং তুমি মনে মনে ভাবছ যে তুমি শ্রী বিষ্ণুকে বলে তারপরে যাবে, কিন্তু উনি কবে আসবেন কখন আসবেন এটা কেউ জানে। তুমি বরঞ্চ এখান থেকে অনতি দূরে ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যা ধাম আছে, প্রথমে অযোধ্যা ধামে যাও। অযোধ্যা ধামে গিয়ে তুমি সেখানে কিছুদিন থাকার পর অযোধ্যানাথের আদেশে তিনি আদেশ করবেন যে তুমি তো কৃষ্ণ ভক্ত, তোমাকে তখন দ্বারকায় পাঠিয়ে দেবে। এই অনতি দূরে অযোধ্যা ধাম, ভগবান শ্রী রামচন্দ্র আছে। দেবর্ষি নারদের কথা শ্রবণ করে তিনি অযোধ্যায় গিয়ে উপস্থিত হলেন। অযোধ্যাতে গেলে সেখানে সমস্ত বানরগণ তারা লম্পঝম্প করছে। কিছু বানররা এসে গোপকুমারের কোমরে একটি বংশী মানে বাঁশি ছিল সেটাকে ধরে টানাটানি করছে। বানররা চপল তো চঞ্চল, দেখতেই পাচ্ছে। তারপরে বাঁশিটা দিয়েও দিল। তা আমাদের গোস্বামীপাদ বলছেন সেই অযোধ্যা সেগুলো দিব্য ধাম, তো বানরেরা এমন কেন করলো? বলছে বানরেরা ভাবছে আমাদের তো অযোধ্যা, এখানে তো বাঁশির কোনো কাজ নেই, সেটার জন্য। আবার তারা বানর স্বভাবে বাঁশিটা তাদের ভালোও লাগছে না, দুটোই হতে পারে। অকস্মাৎ তিনি ভেতরে যখন প্রবেশ করলেন সেখানে ভরতজি রয়েছেন, ভাই লক্ষ্মণজি রয়েছেন, শত্রুঘ্ন রয়েছেন, তাদেরকে গিয়ে স্তব স্তুতি করতে লাগলেন। ভরতজি বলছেন হে গোপ বালক, তুমি আমাদের ভগবান শ্রী রাম মনে করে স্তব স্তুতি কেন করছ? আমরা তো প্রভুর দাস, শ্রী রামচন্দ্রের দাস, এমন বলবেন। অকস্মাৎ হনুমানজি তিনি এলেন, এসে গোপকুমারকে আলিঙ্গন করলেন, গোপকুমার প্রণাম করলেন হনুমানজিকে। এবারে রামচন্দ্রের নিকটে নিয়ে যাচ্ছেন, তিনি দিব্য সিংহাসনে বসে আছেন, বাম ভাগে মা সীতা দেবী রয়েছে, অন্যান্য সেবক সেবিকা মানে পরিবৃত পরিবৃতা। রামচন্দ্রের দিকে দেখে স্তব করবেন না স্তুতি করবেন কিছুই মনে পড়ছে না, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ভাব, ভগবান শ্রী রামজি আজ্ঞা করলেন হনুমানজিকে, হনুমানজি তাকে তুলে সান্ত্বনা দিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের পাশে নিয়ে গেলেন। রামচন্দ্র বলছেন হে গোপকুমার, হে গোপ বালক, তোমাকে দেখার জন্য আমি বহু কাল ধরে একেবারে তৃষ্ণার্ত, তোমাকে দেখার জন্য আমি বড়ই উৎকণ্ঠিত, আজ তুমি কৃপা করে আমার এখানে এসেছ। দেখুন ভগবান তিনি ভক্তদের সঙ্গে কেমন শব্দ প্রয়োগ করেন, যে তোমার কৃপাতেই আজ আমি দর্শন পেলাম, তুমি বহুকাল আমার এখানে থাক। তিনি বহুকাল সেখানেই থাকতে লাগলেন, কিন্তু সেখানে তিনি যখন মন্ত্র জপ করেন, মন্ত্র জপ করতে করতে তিনি শ্রীমান মদন গোপালের প্রতিচ্ছবি তার হৃদয়ে ভেসে ওঠে। অযোধ্যানাথ অর্থাৎ শ্রী রঘুবীর তিনি বুঝতে পারলেন। তিনি জাম্বুবানকে বললেন, ভল্লুক অধিপতি জাম্বুবানকে বললেন হে জাম্বুবান, তুমি এই গোপকুমারকে নিয়ে দ্বারকায় যাও, দ্বারকায় গিয়ে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এই গোপকুমারকে তুমি রেখে এসো। এ পর্যন্তই আমরা পাঠ শ্রবণ করেছিলাম। তা গোপকুমারের গোপকুমার দ্বারকাতে গিয়েছেন, তাই এর ঠিক দ্বারকায় গিয়ে প্রভুর সঙ্গে কি আলোচনা হবে, কেমন আনন্দ হবে, ঠিক এর পরবর্তী অংশ আমরা আগামী দিবসে শ্রবণ করব। অত অর্ধকার দিনে পাঠিয়ে বিরাম এখানেই দিলাম।
জয় জয় শ্রী রাম।